Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বিশ্বব্যাপী সন্ত্রাসের হুমকি, সন্ত্রাস মোকাবেলা এবং এর পরিণতি। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন এ স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দুজন প্যানেলিস্ট রয়েছেন, দুজন অতিথি হচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর সৈয়দ তানভীর নাসরিন। ডক্টর নাসরিন, আপনি লাইনে আছেন?
আছি।
আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আর ঢাকা থেকে রয়েছেন শফকত মুনির, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর তিনি একজন ফেলো। এবং শফকত মুনির, আপনি লাইনে আছেন?
জি আছি, ধন্যবাদ।
তো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় আপনারা যেমন শুনলেন যে বিশ্বব্যাপী সন্ত্রাসের হুমকি, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং এর পরিণতি কি, এই নিয়েই আমাদের আলোচনা। আর টেলিফোনও বাজছে, শ্রোতারা হয়তো কল করছেন, দেখি লালবাতি জ্বলে উঠেছে, এখন কে কোথা থেকে করছেন শোনা যাক।
জি, আমি মাহফুজুর রহমান, বার্তা সংস্থা ইউএনডিএর চিফ নিউজ এডিটর। সন্ত্রাস বর্তমান বিশ্বের একটা বড় ধরনের সমস্যা, আমরা বাংলাদেশে যারা বসবাস করছি বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যাগুলো যেই মূল থেকে তৈরি হয় সেই বিষয়গুলোর উপরে নজর খুবই কম দেওয়া হয়। সমস্যার মূলে যাওয়ার এবং সমস্যাকে মূল থেকে নির্মূল করার কোন উদ্যোগ, আমাদের দেশের কথাও যদি বলি, আন্তর্জাতিক ভাবেও যদি বলি, সেই জায়গায় আমরা অগ্রসর হতে পারি না। আমরা উপরিভাগ নিয়ে আলোচনা করি অধিকাংশ সময়, কিন্তু সমস্যার মূলে হাত দিতে চাই না। ফলে সমস্যা নিয়ন্ত্রণ হয় কিন্তু থেকে যায়, আবার সেটা জেগে উঠে। আমার মনে হয় এই জন্য যেকোনো জায়গায়, যেকোনো দেশে, যেকোনো সমাজে এই সন্ত্রাস নির্মূল করতে হলে মূল জায়গায় হাত দিতে হবে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আপনার বক্তব্যের জন্য। আমি শফকত মুনিরের কাছে যাব, যে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন এবং সন্ত্রাস নির্মূল করতে হলে সমস্যার মূলে আঘাত করতে হবে, আপনি কি বলেন শফকত?
জি, উনি যথার্থই বলেছেন যে সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে হলে অবশ্যই প্রথমে মূলে যেতে হবে, সমূলে উৎপাটন করতে হবে এবং এর জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা বারংবার দেখে এসেছি এবং যেটা বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেই খাটে, যে শুধুমাত্র আভিযানিক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদকে দমন বা নির্মূল করার চেষ্টা হয়ে থাকে, কিন্তু কৌশলগত পদক্ষেপের ক্ষেত্রে একটি ঘাটতি দেখা যায়। তাই আমি ওনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে মূল উৎসটিকে তুলে ধরতে, খুঁজে বের করতে হলে এ বিষয়ে অনেক গবেষণা করা প্রয়োজন এবং তার থেকেও বড় কথা হলো যে সঠিক কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আমরা সেটা পুরোপুরি ভাবে দেখিনি এবং শুধু বাংলাদেশের কথা বললেই হবে না, কারণ বিশ্বের অনেক জায়গাতেই মূলত আভিযানিক পদক্ষেপের ক্ষেত্রেই প্রায়োরিটি বেশি দেখা যায়, কৌশলগত পদক্ষেপের ক্ষেত্রে কম।
ধন্যবাদ। আমরা আরেকজন শ্রোতা ফোন করছেন, হ্যালো।
আমি পল্লব মুখোপাধ্যায় বলছি ভারতবর্ষের কলকাতা থেকে।
বলুন।
আমি কিছুটা শুনলাম, আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশের কেন্দ্রিক। এ প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রনাথের কবিতার লাইন থেকেই বলি, চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এই বিষাক্ত নিঃশ্বাস আজ শুধু মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়াতে বা বাংলাদেশেই সীমাবদ্ধ নেই, তার করাল গ্রাস সম্প্রতি ইউরোপ, আমেরিকাকেও সমানভাবে গ্রাস করেছে। তার আগ্রাসী হানাহানি ধ্বস্ত করছে দূর প্রাচ্যের দেশগুলোকেও। একজন ভারতবাসী হিসেবে মার্কিন রাষ্ট্রপ্রধানের কাছে আমার দুটি মাত্র প্রশ্ন। আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত কি সেই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে সমগ্র দক্ষিণ এশিয়ায় অশান্তিকে আরো ঘনীভূত করবে না? আমার দ্বিতীয় প্রশ্ন, পাকিস্তানের সন্ত্রাসবাদী হুমকির পরও কি কোয়ালিশন সাপোর্ট ফান্ডের সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল থেকে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আরো অশান্ত করে তুলবে না?
তার মানে আপনার দুটি প্রশ্ন। আমি প্রথম প্রশ্নটা নিয়ে যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলে সেখানকার জটিল পরিস্থিতি আরো ঘনীভূত হবে কিনা সেই নিয়ে আমি যাচ্ছি ডক্টর তানভীর নাসরিনের কাছে।
হ্যাঁ, আসলে শ্রী শ্রোতা শ্রী পল্লব মুখোপাধ্যায় যে প্রশ্নটা করলেন, যেখান থেকে তিনি শুরু করেছিলেন রবীন্দ্রনাথের একটি উক্তি দিয়ে, দেখুন মানে এই যে আফগান সৈন্য প্রত্যাহার করা হলে বিষয়টি জটিল আরো জটিল হয়ে মানে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলে আরো বিষয়টি আরো জটিল হয়ে উঠবে কিনা, পাক সন্ত্রাসের ক্ষেত্রে সার্কের দেশগুলিতে তার প্রভাব কি হবে, আপনার প্রশ্ন মূলত মার্কিন রাষ্ট্রপতির কাছে ছিল, কিন্তু বিষয়টি আসলে বোধহয় আমরা এইভাবে ঠিক দেখতে পারি না, মানে ওই সমস্যার মূল এবং সমস্যা থেকে বাইরে আসার যে জায়গাটা, ঠিক সেই জায়গাটা থেকেই এই সন্ত্রাসের মূল ভিত্তিগুলো কিন্তু সব জায়গাতে কারণ যাই হোক না কেন, মূল যাই হোক না কেন, তার ভিত্তিটা কিন্তু ধর্মকে কেন্দ্র করে দাঁড়িয়ে যাচ্ছে সব জায়গায়। কাজেই সেক্ষেত্রে আমার মনে হয় যে সৈন্য প্রত্যাহার করা হলে বিষয় জটিল প্রশাসনিক দিক থেকে একটা জটিলতা সৃষ্টি হতে পারে, কিন্তু তার বিশেষ কোনো ফল আউট হবে বলে মনে হয় না, যদি না আমরা ওই সমস্যাটার মূলটায় গিয়ে পৌঁছাই, তাকে মূল থেকে কিন্তু দেখা এবং মানে ওই রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয় ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, এই ধর্ম মোহর জায়গাটা যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসের সঙ্গে, এটা কিন্তু সমস্ত উপমহাদেশ তো বটেই, তার সঙ্গে বিশ্বব্যাপী যে সন্ত্রাসের চেহারা আমরা দেখতে পাচ্ছি
ছড়িয়ে পড়ছে চারিদিকে। হ্যাঁ, ধাপে ধাপে। ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায়। আপনি কি লাইনে আছেন? আপনার প্রশ্নের কি জবাব আপনি কিছুটা পেয়েছেন?
আগে হ্যাঁ, তবে উনি যেভাবে বললেন যে দক্ষিণ এশিয়ায় তার ফল আউট হবে না তা নয়, শব্দটা উনি সঠিকভাবে ব্যবহার করেছেন, ধর্মীয় সন্ত্রাস। ধর্মীয় সন্ত্রাস আমরা দেখলাম সাম্প্রতিককালে প্যারিসে, আমরা দেখলাম বেশ কিছু বছর আগে আমেরিকায়, আমরা দেখলাম বোকো হারামের সমস্ত কার্যকলাপে সেই একই ধর্মীয় সন্ত্রাস এবং মধ্য এশিয়া কিরগিজস্তান তুর্কমেনিস্তান কাজাখস্তানেতেও
সব জায়গাতেই ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, পল্লব মুখোপাধ্যায় ধন্যবাদ, আপনি প্রশ্ন করলেন এবং ডক্টর নাসরিন আপনি জবাব দিলেন। আশা করি দুজনেই মোটামুটি মানে সন্তোষজনক জবাব পেয়েছেন এবং জবাব দিয়েছেন এটাই মনে করা হচ্ছে। আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব। ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন। এর পরের প্রশ্ন দেখা যাক কি করছেন কোথা থেকে। হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি হ্যাঁ, আমি তরিকুল ইসলাম শান্ত বলছি, নিজামদ্বীপ হাতিয়া নোয়াখালী বাংলাদেশ থেকে।
আপনার প্রশ্ন কি ভাই?
আমার প্রশ্নটা হচ্ছে এই পুরো বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বেশ উপজে পড়েছে এখন, তো আমি যেটা যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আমাদের পুরো বিশ্বব্যাপী কিভাবে এই সন্ত্রাসটা তৈরি হচ্ছে এবং কেন আর কারাই বা এটা তৈরি করছে, এটার বিরুদ্ধে কোন সংস্থার বা কোন বড় আদালত যেটা আইসিসি আছে ওটার কোন পদক্ষেপ নেবে কিনা, আর আমরা সাধারণ মানুষ কিভাবে এটার বিরুদ্ধে সজাগ হতে পারি,
এটাই আপনার প্রশ্ন?
জি,
ধন্যবাদ তরিকুল আপনার প্রশ্নের জন্য। শফকত মুনির, আপনি কি জবাব দেবেন যে সন্ত্রাসবাদ কেন তৈরি হচ্ছে, কারা তৈরি করছে এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে কি করতে পারে?
জি, উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি একটু পেছন থেকে আগে শুরু করতে চাই, ওনার শেষের প্রশ্নটার উত্তর দিয়ে আমি শুরু করতে চাই। উনি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির অবতারণা করেছেন যে আইসিসি এর ব্যাপারে কি ভূমিকা পালন করতে পারে। আইসিসি এখনো অত্যন্ত একটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর কার্যক্রম এখনো সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রসিকিউশনের ব্যাপারে এখনো পুরোপুরি বিস্তৃত হয়নি, তবে হ্যাঁ, আপনার ভবিষ্যতে হয়তো আইসিসি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রমের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে আমরা আশা করছি, বাট আইসিসির সামনে এখনো বিশাল পথচলা রয়েছে, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের উৎপত্তি কেন হয় এ প্রশ্নের উত্তরটা দেয়া একটু জটিল, কারণ এর কোনো একটি উত্তর নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদের উৎপত্তির ক্ষেত্রে যে এলাকার কথা আমরা বলছি সে এলাকার প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এক্ষেত্রে বোকো হারামের প্রশ্নের অবতারণা করি, তাহলে যে কারণে বোকো হারামের বিস্তৃতি হয়েছে সে একই কারণে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের তালেবানের বিস্তৃতি ঘটেনি। তাই আঞ্চলিক প্রেক্ষাপটটাকে আমাদের মাথায় রাখতে হবে। জনগণ এ ব্যাপারে কি করতে পারে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে যদি সমূলে উৎপাটন করতে হয় এবং প্রপারলি এটাকে যদি আমাদের ফাইট করতে হয়, সেক্ষেত্রে সমগ্র রাষ্ট্র এবং সমগ্র সমাজ ব্যবস্থার এক্ষেত্রে একটি ভূমিকা পালনের অবকাশ রয়েছে। মানুষকে বা জনসাধারণকে এর সাথে সম্পৃক্ত করে বিভিন্ন দেশের রাষ্ট্রের সরকারগণ সুবিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারেন, কারণ জনসম্পৃক্ততা ছাড়া যদি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে দমন করার চেষ্টা করা হয় তা কখনোই সাকসেসফুল হবে না।
ডক্টর তানভীর নাসরিন, আপনি কিছু বলবেন?
আমিও এটার সঙ্গে একদমই সহমত যে রাষ্ট্রীয় উদ্যোগে সন্ত্রাস দমন করা, সেটা পুলিশি যে প্রক্রিয়ায় সেটা হয়, আন্তর্রাষ্ট্রীয় বিষয়ের ক্ষেত্রেও তাই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা উনি বললেন যে এখনো সেটা খুব ফরমেটিভ স্টেজে আছে, কাজেই তার খুব গুরুত্বপূর্ণ জায়গা নেই, কিন্তু আন্তর্রাষ্ট্রীয় যে সহযোগিতা সন্ত্রাস দমনের ক্ষেত্রে সেটা যেমন কাম্য, রাষ্ট্রীয় স্তরে যেমন এটাকে নিয়ন্ত্রণ করা কাম্য, কিন্তু সব থেকে বড় বিষয়টি আমার মনে হয় যে এটা উপর থেকে নয়, এই সন্ত্রাস দমন করা, এই সন্ত্রাস নির্মূল করার জন্য কিন্তু নিচ থেকে একদম শিকড় থেকে মানুষ যদি সক্রিয় হয়, পৌর সমাজের মানুষ যদি সক্রিয় হয়, একটি ধর্মনিরপেক্ষ মানবতাবাদের ভাবনায় উজ্জীবিত হলে তার সামনে আসু যে সমস্যাগুলি, শিক্ষা, স্বাস্থ্য, সেই সমস্যাগুলি সম্পর্কে যদি মানুষকে বেশি সচেতন করা যায়, সেগুলি নিয়ে যদি একটা সচেতনতার মঞ্চ তৈরি করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সমস্যাটা নিচে থেকে সমাধান করা সম্ভব। উপর থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে সন্ত্রাসকে, কিন্তু নির্মূল করা আমার মনে হয় একটু দুঃসাধ্য।
ধন্যবাদ। একজন ফোন করছেন এখন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যালো, আমি দিনাজপুর থেকে বলছিলাম, রসুলগনি।
আপনি আবার বলুন ভাই।
আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম রবিউল গনি।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন কি?
আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা সাংঘর্ষিক পর্যায়ে উপনীত হয়েছে। সরকার হার্ডলাইনে গিয়েছে, বিরোধী দলীয় যদি দলও কিন্তু ঠিক সেভাবে হার্ডলাইনে গিয়ে আজকে 17 দিন বা 18 দিন ধরে হরতাল অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের মূলত সমস্যাটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের উপরে ভিত্তি করে। এই দেশের জনগণ একটা আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনের ব্যবস্থা করেছিল। এই দেশবাসী আবারও হতাশার সঙ্গে লক্ষ্য করলো যে গত আওয়ামী লীগ এই সরকার গত নবম পার্লামেন্টে তার সংশোধনী এনে কেয়ারটেকার সরকারটা বাতিল করে দিল। বাতিল করার প্রেক্ষিতে দেখা গেল গত 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে প্রধান বিরোধী দল আগের সরকার গঠন করার 90% সম্ভাবনা ছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকের যে আন্দোলনটা সেটা কিন্তু কেবলই ক্যাপটেকার সরকারের আন্দোলন। আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমি বিরোধী দলের দাবিটা মেনে নিলাম, আমি ক্যাপটেকার সরকার মেনে নিলাম, আগামী এই 15 সালের মধ্যে ভোট হবে, কালকে থেকে অবরোধ হরতাল কিছু থাকবে না, টানা করে সরকার শুধু বলছে জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এই ভাঙচুর, ওই ভাঙচুর,
আপনি একটু, হ্যাঁ আমি সফকাত মুনিরের কাছে যাব, যদি সংক্ষেপে জবাব দেন। আপনাকে, আপনার এই বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আলোচনা কিন্তু করছি বিশ্বব্যাপী সন্ত্রাসের হুমকি এবং তার মধ্যে অবশ্যই দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ অবশ্যই, বাংলাদেশ তার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত। এবং আপনার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছিল, আমি সফকাত মুনিরের কাছে যাচ্ছি, আপনার এই প্রশ্নের জবাব দেবেন, আপনার এই বক্তব্যের জবাব দেবেন সফকাত।
জি, সম্মানিত শ্রোতা যে প্রশ্নটি করেছেন তা পুরোপুরি এই আলোচনার সাথে রেলেভেন্ট পুরোপুরি না হলেও, তবে আমি এটুকু বলতে চাই যে উনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং আমরা যারা ঢাকায় আছি আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে এর ফলে জনগণের জীবনে কি ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে কি সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশের সব নাগরিকরাই এখন চাইছেন যে এই সমস্যার একটি অতি সত্তরের একটি শান্তিপূর্ণ সমাধান হোক, কারণ এ ধরনের একটি রাজনৈতিক সংকট যদি বেশি দিন ধরে চলে তার অনেক ধরনের ফল হতে পারে এবং বিশেষ করে এর ফলে বিভিন্ন রকম নিরাপত্তাগত সমস্যা সৃষ্টি হতে পারে যা কারোই কাম্য নয়।
ধন্যবাদ, আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব, দেখা যাক কি।
হ্যালো
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 হ্যাঁ বলুন।
হ্যালো,
হ্যাঁ
আমি কলকাতা থেকে শোভা দাস বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিশ্বব্যাপী সন্ত্রাস চলছে, আমি একজন ভারতীয় বা আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে কিভাবে এই সন্ত্রাসের মোকাবিলার জন্য কি কি কর্মসূচি বা আমরা কি কি কর্মসূচি আমরা পালন করব, সেটা যদি বলে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। আমরা কিভাবে সচেতন বা কিভাবে সজাগ থাকতে পারি এটাও একটু জানালে পরে আমাদের পক্ষে এটা খুব ভালো হয় আর কি, আমরা কিভাবে সজাগ এবং সচেতন হতে পারি।
আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
ধন্যবাদ।
সুতপা কলকাতা থেকে প্রশ্ন করলেন, আসলে তরিকুলও সে একই প্রশ্ন করেছিলেন কিছুক্ষণ আগে, যে সাধারণ মানুষ কিভাবে সজাগ ও সচেতন হতে পারে। ডক্টর তানভীর নাসরিন,
হ্যাঁ আসলে এটাই তো আমরা ভাবছি, সাধারণ মানুষ যে স্তরে বিভিন্ন ভাবে আমরা সন্ত্রাসের মোকাবিলা কিভাবে করা যায়, এবং সন্ত্রাস আজকের দিনে এত বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই চলতি বছরের প্রথম দুটি সপ্তাহের মধ্যেই আইএস কর্তৃক 3 জন মহিলা আইনজীবী সেখানে তারা খুন হয়েছেন, এবং এই যে সন্ত্রাসের হুমকি নারীর ওপরে যেভাবে এসে পড়ছে বিভিন্নভাবে জনজীবনকে যেভাবে পর্যুদস্ত করে দিয়েছে,
সবার উপরেই তার প্রতিক্রিয়া প্রভাব দেখা যাচ্ছে।
হ্যাঁ সর্বত্র, এবং এটা নিয়ে এই যে সাধারণ মানুষের ব্যাকুলতা, যে আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি আমরা বাড়ি ফিরতে পারবো কিনা, আমাদের ঘরের কাছে পেশাওয়ারে যে কাণ্ড ঘটলো, তার ফলে সন্ত্রাসের মোকাবিলা করার জন্য সন্ত্রাসকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য এই যে একটা মানসিকতা তৈরি করা, এই মানসিকতাটা সম্ভবত সবার আগে তৈরি করা দরকার এবং এটা নিয়ে আলোচনা করা দরকার যে এটিকে বন্ধ করতে হবে আমাদের। আমরা যদি ভয় পেয়ে যাই তাহলে কিন্তু এটাকে আমরা বন্ধ করতে পারবো না। আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি যে আন্তর্রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় স্তরে যে প্রশাসনিক উদ্যোগ সেটা যেমন থাকবে, পাশাপাশি পৌর সমাজেরও একটা উদ্যোগ এবং আলোচনার মাধ্যমে আমাদের ছোট ছোট যে সমস্ত গোষ্ঠী রয়েছে, বন্ধু বান্ধবের গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, তার মধ্যেও আলোচনার মাধ্যমে এই বার্তাটা আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা সন্ত্রাস বিরোধী, আমরা এটাকে মোকাবিলা করব।
হ্যাঁ, এটা হাতিয়া থেকে তরিকুল এবং কলকাতা থেকে সুতপা ওই একই প্রশ্ন করেছিলেন, যে সাধারণ মানুষ বিভিন্ন স্তরে কিভাবে তারা সজাগ হতে পারে, তাদের কি ধরনের কর্মসূচি গ্রহণ করা উচিত, তারা কি করতে পারেন।
একদম, অতি সজাগ হতে গিয়ে নিশ্চয়ই আমরা পাশের মানুষটিকে বিপর্যস্ত করে ফেলবো না, যে আপনার সঙ্গে কি আছে আমাদের দেখান ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটাও অনেক ক্ষেত্রে অনেক সময় ভারতবর্ষে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আরো নানা জায়গায় নিশ্চয়ই হচ্ছে, পাশের মানুষটির প্রতি অনেক সময় সংবেদনশীল থাকতে পারছেন না, কিন্তু আমার মনে হয় এটা মানসিকতার প্রশ্ন এবং এই মানসিকতাটা তৈরি করা জোরালো ভাবে সামাজিক ভাবে অনেক বেশি প্রয়োজন।
হ্যাঁ, কাউকে সন্ত্রাসবাদে জড়িত বা সন্ত্রাসী বলে চিহ্নিত করার আগে খুব ভালোভাবে খতিয়ে দেখা উচিত বলে আমরা মনে করি।
নিশ্চয়ই,
আমরা সংক্ষিপ্ত একটি বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
আমি জাহাঙ্গীর আলম, ভাইস প্রেসিডেন্ট, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমি আলোচকদের কাছে জানতে চাচ্ছিলাম, বিশ্বব্যাপী যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, অর্থাৎ প্যারিসে পত্রিকা অফিসে হামলা, পাকিস্তানে যে স্কুলে গুলি করে ছাত্রছাত্রীদের হত্যা করছে, এই ধরনের যে বড় বড় সন্ত্রাসগুলি ঘটছে, পাশাপাশি বাংলাদেশে বাংলাদেশি মানুষেরাও প্রায় বিভিন্ন ধরনের সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ক্যাজুয়ালিটিও হচ্ছে। আলোচকদের কাছে আমার প্রশ্ন, এই সন্ত্রাস নির্মূলে করণে কি হতে পারে, কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ সন্ত্রাস নির্মূলে কি ভূমিকা রাখতে পারে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শফকাত মনির, আপনি বলুন যে বাংলাদেশের মানে এই সন্ত্রাস দমনে বা আন্তর্জাতিক সমাজের ভূমিকা কি থাকতে পারে অন্যান্য ক্ষেত্রেও।
সম্মানিত শ্রোতাকে এটা বলতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের জন্য ব্যাপকভাবে সহযোগিতা প্রদান করেছেন।
যেমন আপনি কিছু উল্লেখ করবেন, নির্দিষ্ট কিছু কর্মসূচির উল্লেখ করবেন কি?
অবশ্যই এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে, যেমন তারা এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে কিছু আভিযানিক পদক্ষেপের জন্য যেমন তারা সহযোগিতা দিয়েছেন, যেমন সাজ সরঞ্জাম দিয়েছেন, আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে উন্নত প্রশিক্ষণ বা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাতে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে কাজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন কৌশলগত পদক্ষেপের গ্রহণের জন্য যেমন একটি জাতীয় জঙ্গিবাদ দমন বিষয়ে কৌশলপত্র প্রণয়নের জন্য সহযোগিতা, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যেমন মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যে ধরনের সংস্কার করা প্রয়োজন সেক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে কাউন্টারিং টেরোরিস্ট ফাইন্যান্সিং বা সন্ত্রাস ও জঙ্গিবাদের অর্থায়ন রোধের জন্য যা করা প্রয়োজন এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য বিশেষভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সহযোগিতা করেছে। অতএব শুধুমাত্র শুধু জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে যে নয়, উগ্রবাদ বা এক্সট্রিমিজমকে দমন করার জন্য বা এক্সট্রিমিজমকে মোকাবেলা করার জন্য বা কাউন্টারিং এক্সট্রিমিজম অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু এই দেশগুলো বিশেষভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, জাপানও অনেক সহযোগিতা প্রদান করেছে। তো আমি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জাপান এই পাঁচটি নাম, দেশের নাম বিশেষভাবে উল্লেখ করতে চাই।
ধন্যবাদ শফকত মনির। আমরা এরপরে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই। হ্যালো।
হ্যালো, আমি পশ্চিমবঙ্গের কলকাতার কৃষ্ণগোপাল দাস বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে বিশ্বব্যাপী যে সন্ত্রাস চলছে, আমরা প্রত্যেকেই এই একই কথা বলছি যে বিশ্বব্যাপী সন্ত্রাস, আমরা দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে, আমার প্রশ্ন যে সাধারণ নাগরিক হিসাবে তাহলে বিশ্বব্যাপী আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করতে পারছি না কেন? ওবামা যে আসছে ইন্ডিয়াতে এবং এই যে এত ব্যবস্থা নেওয়া হচ্ছে, আলটিমেট আমরা এর কতটা সুরাহা পাবো? অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক চিন্তাধারা, অনেকে অনেক মতামত দিচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে সাধারণ নাগরিক হিসাবে এই সন্ত্রাসবাদের মোকাবিলা কিভাবে করা যায়।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
ধন্যবাদ।
হ্যাঁ, কৃষ্ণগোপালের যে প্রশ্ন যে বিশ্বব্যাপী সন্ত্রাস সেটা মোকাবেলা করতে পারছি না কেন, আর আরেকটি প্রশ্ন যে প্রেসিডেন্ট ওবামা এই মাসেই ভারতে যাচ্ছেন ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশ নেওয়ার জন্য, এবং সেখানে অবশ্যই নিরাপত্তার কড়াকড়ি থাকছে এবং অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেক কৌশলও সেখানে অবলম্বন করা হবে, কিন্তু এর শেষ কোথায় এবং তাতে করে সাধারণ মানুষ কতটুকু তাদের জন্য সহায়ক হবে এবং সেই সব নিরাপত্তা ব্যবস্থা গোটা ভারতেই বা অন্যান্য দেশেও তার প্রভাব কি পড়তে পারে? ডক্টর তানভীর নাসরিন, আপনি বলবেন কিছু?
হ্যাঁ, আসলে আমরা এই যে দেখুন, অন্তত তিনজন শ্রোতা এই প্রশ্ন করলেন যে সন্ত্রাসের মোকাবিলা আমরা কিভাবে করতে পারি।
হ্যাঁ,
এর থেকেই বোঝা যায় যে আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে কতটা উদ্বিগ্ন এই সন্ত্রাস নিয়ে। সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিপার্শ্বিক নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন উপমহাদেশের, দেশে তো বটেই, উপমহাদেশের সাধারণভাবে শান্তি নিয়েও আমরা উদ্বিগ্ন। এবং প্রেসিডেন্ট ওবামার আসার বিষয়ে আমাদের দেশে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কৌশলগত নিরাপত্তাও যা যা নেওয়ার সেগুলি নেওয়া হচ্ছে। প্রশ্ন যেটা থেকে যায় যে আসলে যে প্রশ্নটা করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে এর শেষ কোথায়, আমরা কতখানি আসলে তৈরি হতে পারি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আজকের পৃথিবীতে এটা যখন একটা খুব বড় সংকট হয়ে দাঁড়িয়েছে, সেই সংকটের মোকাবিলা করবার জন্য প্রশাসনিক স্তরে সেক্ষেত্রে যা যা করার রাষ্ট্রীয় পক্ষ থেকে সেগুলি করা হচ্ছে, এবং সাধারণ নাগরিক হিসেবেও কিন্তু ওই সচেতনতা সৃষ্টি, এবং যে কথা আমরা একটু আগে শুনলাম যে বাংলাদেশে যেভাবে পুলিশ ট্রেনিং হয়েছে, আমাদের দেশেও যেভাবে পুলিশ ট্রেনিং হয়, সেখানের মধ্যে ট্রেনিং এর পাশাপাশি, এই যে প্রশিক্ষণের পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের প্রশিক্ষণ, সচেতনতা এগুলিও প্রয়োজন বলে মনে হয়।
প্রশিক্ষণ, সচেতনতা প্রয়োজন, কিন্তু সেটা কিভাবে করা হতে পারে? যেটা আপনি একটু আগেও বলেছেন যে পাড়ায় পাড়ায় বা যে কোনো সামাজিক একটা কর্মসূচির মাধ্যমে সেগুলো করা যেতে পারে, সবাইকে সজাগ করা হতে পারে, তবে আবার কেউ যেন বেশি বাড়াবাড়ি না করেন সেটা সেদিকে।
কিন্তু এখানে দেশ জুড়ে বিভিন্ন সময়ে এটা নিশ্চয়ই উপমহাদেশের অন্যান্য জায়গাতেও হয়, বিভিন্ন সময় সেমিনার ওয়ার্কশপ এগুলির মধ্য দিয়ে এই বার্তাটা বারবার পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে যেমন পৌর সমাজের একটা উদ্যোগ রয়েছে, রাষ্ট্রেরও একটা উদ্যোগ রয়েছে।
শাফকাত মুনির, আপনি কিছু বলবেন?
জি, আই থিঙ্ক অধ্যাপক নাসরিনও যথার্থই বলেছেন যে নাগরিক সমাজের কিন্তু এ বিষয়ে একটি বিশাল ভূমিকা রয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা সংবেদনশীল, আমি মনে করি যে উনি যেটা বলেছেন এবং সেটার সাথে আমি সম্পূর্ণ একমত যে আমাদের সবাইকেই, নাগরিক সমাজের সবাইকেই সচেতন থাকতে হবে, বিশেষ করে কোনো পাড়ায় বা মহল্লায় যারা আছেন। আমরা যুক্তরাষ্ট্র নেইবারহুড ওয়াচের একটা কনসেপ্ট আছে আমরা জানি, যেটা মূলত ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা দেখেছি বাংলাদেশও পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এ ধরনের কিছু কনসেপ্টকে জনপ্রিয় করার চেষ্টা করেছেন, যাতে মানুষ সচেতন থাকেন যে তাদের এলাকায় যদি কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী এসে অপারেট করতে চায় বা তারা কোনো অপারেশন সেখানে এস্টাবলিশ করতে চায়, সেক্ষেত্রে যেন তারা সচেতন থাকেন, বা কোনো আশঙ্কাজনক কোনো কিছু দেখলে যেন তারা নিকটবর্তী পুলিশ থানায় ব্যাপারটিকে ইনফর্ম করেন। এই বিষয়গুলো আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট এট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, এটাকে খুব এ ব্যাপারে সচেতন হওয়া যেমন প্রয়োজন, বা সেই সাথে যাতে আমরা ওভার রিয়্যাক্ট না করি সেটাও কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ। টেলিফোন বেজে উঠছে, দেখা যাক কোন শ্রোতা কোথা থেকে কি প্রশ্ন করছেন।
আমি কাজী আজিল খোকন বলছি, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি। আজকে যে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যে কর্মকাণ্ড চালাচ্ছে এই জঙ্গিবাদ, এই লাদেন বাহিনী, এবং আমাদের দেশেও সেই অপকটে সেইভাবে শুরু হয়েছে, বর্তমান যে বিরোধী দলের নেত্রী এই যে আন্দোলনের আননেসেসারি ডাক্তার দিলেন, এদেশেও আন্দোলন বিরোধী দল আছে, কিন্তু এরকমের মানুষকে জিম্মি করে কোন রাজনীতির ফায়দা লোটা যায়, এর থেকে আমাদের মুক্তির মানে রাস্তা কি? আমার প্রশ্ন এই যে যারা উপস্থিত আছেন তাদের কাছে আর কি।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেশের মানুষকে জিম্মি করে রাজনৈতিক সন্ত্রাস চলছে, তার থেকে মুক্তির উপায় কি? শাফকাত মুনির, আমি আবার আপনার কাছে আসছি যে এই যে অনেক সহিংসতা চলছে, বিক্ষিপ্ত ঘটনার কথা আমরা বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশের খবরাখবরে, তো সেখান থেকে মানুষ মনে হচ্ছে যে জিম্মি হয়ে রয়েছে, তারা ঘর বাড়ি থেকে খুব নিরাপদে বেরোতে পারছে না, ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠাতে পারছে না, তো এই যে রাজনৈতিক সন্ত্রাস, তার থেকে মুক্তির উপায় কি? কোনো চিন্তা ভাবনা আপনার তুলে ধরবেন?
জি, আমি আগেও বলেছি যেটা, যে রাজনৈতিক সহিংসতা এখন যেটা চলছে বা বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গভীর রাজনৈতিক সংকটের সম্মুখীন, এবং এই রাজনৈতিক সংকটটিকে যদি রাজনৈতিকভাবে সমাধান না করা হয় এবং এক্ষেত্রে যদি খুব শীঘ্রই কোনো সমাধান না আসে, তবে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে বা আমরা আশঙ্কা করছি, অনেক ধরনের নিরাপত্তা জনিত সমস্যা দেখা দিতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমি আবারও বলবো, একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার ব্যক্তিগত কামনা, এবং আই এম শিওর এরকম বাংলাদেশের আজকে প্রায় সকল নাগরিকেরই এখন আশা এবং প্রত্যাশা যে এই রাজনৈতিক সমস্যার অতি সত্বর একটি রাজনৈতিক সমাধান আসবে।
ধন্যবাদ।
আমাদের কাছে ইমেইলে আপনার মন্তব্য পাঠান, ইমেইল ঠিকানা bangla@voanews.com।
একজন শ্রোতা প্রশ্ন করেছেন ইমেলে যে বিশ্বব্যাপী সন্ত্রাস চলছে, সম্প্রতি প্যারিসে যে ধরনের দুঃখজনক ঘটনা ঘটে গেল, ধর্মের ভিত্তিতে সেটা হলো কিনা সেটাকে সঠিকভাবে যাচাই করা গেছে কি? আর পাকিস্তানের স্কুলে যেটা হলো, অসংখ্য ছাত্রদের হত্যা করা হলো এবং স্কুলের ছোট ছোট ছেলেদের হত্যা করা হলো, তো সেই সব ঘটনা, এই যদি দুটি ঘটনাকে দুইভাবে দেখেন, মুসলিম জঙ্গি বলা হচ্ছে তারা করছে, প্যারিসেও তাই বলা হলো, কিন্তু প্যারিসের ঘটনা যদি আমরা দেখি তাহলে প্যারিসের ঘটনায় লক্ষ্যটা কি ছিল, কেউ কি বলতে পারেন? পাকিস্তানের স্কুলে যা হয়েছিল তার লক্ষ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং বলা হয়েছে, কিন্তু প্যারিসের ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া যায়নি, আমরা পাইনি, সেটাই বলছেন শ্রোতা যিনি ইমেল পাঠিয়েছেন। তো ডক্টর তানভীর নাসরিন, আপনি কিছু বলবেন?
পেশাওয়ার থেকে প্যারিস যে ঘটনাগুলি ঘটছে এগুলি এই সন্ত্রাসের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে, এবং পেশাওয়ার তো গোটা, পেশাওয়ারের ঘটনা গোটা বিশ্বকে স্তম্ভিত করে রেখেছিল, ওই কচি শিশুদের যে কেউ হত্যা করতে পারেন, প্যারিসের ক্ষেত্রেও যে কথাটা হলো যে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি, এবং সেখানে যেভাবে এই বিষয়গুলি আক্রান্ত হচ্ছে, সেখানে সন্ত্রাস তো অবশ্যই, এবং সেই সন্ত্রাসকে একটা ধর্মের মোড়কে উপস্থাপিত করা হচ্ছে, দুই জায়গাতেই আমরা দেখেছি। এবং সেখানে কারণগুলো হিসেবে কিন্তু ওই ধর্মের একটা জাস্টিফিকেশনই সেখানে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে মনে রাখতে হবে যে এই সন্ত্রাসীরা ধর্মকে ব্যবহার করছেন, কিন্তু এই ধর্মটাকেই আমরা কিন্তু একটা সন্ত্রাসের কারণ হিসেবে যেন না দেখি, সেটা আজকের পৃথিবীতে খুব জরুরি। কারণ এই ধর্মকে যখন সন্ত্রাসীরা ব্যবহার করছেন, একটি বিশেষ ধর্ম কিন্তু জনমানসে, সাধারণভাবে যে কথাটা আমি বারবার বলছি যে আমরা যদি সচেতন না থাকি, তাহলে জনমানসে এই ধর্মটিই সন্ত্রাসী ধর্ম হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই কাম্য নয়।
শফকত মুনির, আপনি কিছু বলবেন?
আমি সম্পূর্ণ একমত যে সন্ত্রাসী ও জঙ্গিরা ধর্ম মোড়কে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে এবং বহু বছর ধরে করে এসেছে। ধর্ম কখনো আমাদেরকে এ ধরনের ন্যাক্কারজনক কার্যক্রম পরিচালনা করতে শেখায় না। ধর্ম আমাদেরকে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে শেখায় না। কিন্তু সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলো, তা পেশাওয়ারেই হোক বা প্যারিসে হোক বা ঢাকায় হোক বা যে শহরের কথাই আমরা বলি না কেন, তারা বারবার তাদের অত্যন্ত বিকৃত মস্তিষ্কে, বিকৃত রুচির পরিচায়ক যে ধরনের ঘটনা তারা ঘটিয়েছেন, সেগুলোকে ধর্মের মাধ্যমে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তা সে শার্লি হেবদোর উপরই অ্যাটাক হোক না কেন, বা পেশোয়ারের অধ্যাপক নাসরিন জসতি বলেছেন যে আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছিল কোচি শিশু কিশোরদের উপর হামলা। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে ধর্ম এবং জঙ্গিবাদ দুটি সম্পূর্ণ ভিন্ন, এবং জঙ্গি গোষ্ঠীগুলো বারবার ধর্মকে অজুহাত হিসাবে ব্যবহার করে তাদের এই কাজগুলোকে জাস্টিফাই করতে যে চাচ্ছে, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
ধন্যবাদ। আমাদের আসলে মনে রাখতে হবে ধর্ম এবং পরমত সহিষ্ণুতা, এটা দুটি জড়িত, এবং সেটাই আমাদের গ্রহণ করতে হবে। সবশেষে আমরা একজন শ্রোতারই আর প্রশ্ন নিতে পারবো, আমাদের সময় শেষ হয়ে আসছে। হ্যালো, হ্যালো,
সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
নূর মোহাম্মদ দোয়া কাতার থেকে বলছি। কয়েকদিন পর পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মুসলিমদের উস্কিয়ে দেওয়া হয় কেন? কথায় কথায় মুসলিম জঙ্গি বলা হয় কেন? জঙ্গি কার্যক্রমে শুধু মুসলিম জাতি জড়িত, অথচ বিশ্বের সর্বত্র মুসলিম জাতি দেশি নিহত, আহত, নির্যাতিত, নিপীড়িত, ঘর বাড়ি ও মাতৃভূমি থেকে বিতাড়িত, যেমন বার্মা, ফিলিস্তিন, ভারতের বিভিন্ন প্রদেশ, চেচনিয়া, বসনিয়া ও আফ্রিকা ইত্যাদি, গুটি কয়েকজনের জন্য কি পুরো জাতিকে দায়ী করা যুক্তিসঙ্গত? জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলেমিশে কাজ করার মধ্যে সমস্যা কোথায়? সম্মানিত প্যানেল, আমার ছোট ছোট অনেকগুলো প্রশ্ন করেছি, যদি দয়া করে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ নূর মোহাম্মদ আপনাকেও। তো আমি তানভীর নাসরিনের কাছে আবার যাচ্ছি, ওনার তো অনেক ছোট ছোট অনেক প্রশ্নই ছিল যে ব্যঙ্গচিত্র তৈরি করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রে নিয়ে মুসলিমদের উস্কে দেওয়া হয় কেন, মুসলিম জঙ্গি বলা হয় কেন, আর এই জঙ্গিবাদে কি শুধু মুসলমানরাই জড়িত? মুসলমানরা তো বিভিন্ন জায়গায়, মুসলিমরা তারা নিপীড়িত হচ্ছে, তারা ঘর বাড়ি থেকে বিতাড়িত হচ্ছে, তো সব ধর্ম বর্ণ মিলে মিলেমিশে কাজ করতে সমস্যা কোথায়? ডক্টর তানভীর নাসরিন,
ধন্যবাদ। আমি একদম শেষ প্রশ্নটা থেকে শুরু করি, সেটা হচ্ছে যে সব ধর্ম মিলেমিশে কাজ করতে কোথাও কোনো অসুবিধা নেই, আসলে সব ধর্ম সেটাই শেখায়। ইসলামে যেমন একদিকে লাকুম দিনকুমের কথা বলা হয়েছে, অপরদিকে কিন্তু হিন্দু ধর্মেও ওই একম সৎ বিপ্রা বহুধা বদন্তি বা যত মত তত পথ সব কথাই বলা হয়েছে। কোনো ধর্মেই কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মেও কোথাও সব ধর্ম মিলেমিশে কাজ করতে অসুবিধা নেই, আর ধর্মকে ব্যক্তিগত স্তরে রেখে, ধর্ম যার যার এ কথা ভেবে, যদি আমরা রাষ্ট্র সমাজের প্রেক্ষিত দেখি, যেখানে সবার সমান জায়গা, সেখানেও সকলের মিলেমিশে কাজ করতে কিন্তু কোনো অসুবিধা নেই কোনো জায়গাতেই। এই অসুবিধাটা নিতান্তই কৃত্রিম এবং এটা মানুষেরই সৃষ্টি করা, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় প্রশ্নটায় আসি, সেটা হচ্ছে যে এই জঙ্গিবাদের সঙ্গে সন্ত্রাসবাদের সঙ্গে, এটাও আমি একটু আগেই বললাম যে বিভিন্ন সময় আরো অন্য সন্ত্রাসীদেরও দেখা যায়, কিন্তু বিশ্বব্যাপী সন্ত্রাসের যে জাল, তার সঙ্গে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় যুক্ত হয়ে পড়ার কারণে এই ভাবে ট্যাগিংটা করা হয়ে যায় অনেক সময়, এবং সেটা যে করা কাম্য নয় সেটাও আমরা বারবার চাইছি। এবং ব্যঙ্গচিত্র, নবী মোহাম্মদের ব্যঙ্গচিত্র করে তার মুসলমান সমাজকে উস্কানি দেওয়া, প্ররোচিত করা, এটা আমার মনে হয় যে যারা করছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে, যারা করেছেন শার্লি হেবদোর অফিস যারা আক্রমণ করেছেন তাদের নিজস্ব যুক্তি ছিল, কিন্তু সেই প্ররোচিত করলেই মানুষ প্ররোচিত হবে কেন, এটাও একটা কিন্তু খুব বড় প্রশ্ন।
ধন্যবাদ, আমি শফকত মুনিরের কাছে যাব এ বিষয়ে যদি উনি সংক্ষেপ কিছু বলেন, কারণ আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। শফকত
মুনির, শুধু সংক্ষেপে এটুকুই বলতে চাই যে জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো অন্তরায় নেই, অন্তরায়গুলো মানব সৃষ্ট, আমরা নিজেরাই কৃত্রিম ভাবে একজন আরেকজনের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখেছি, এবং এই ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে একসাথে কাজ করার জন্য পদক্ষেপ নিতে হবে। আমি আগেও বলেছি যে যদি একটি কোন বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে সিঙ্গেল আউট করা হয় বা বলা হয় যে একটি বিশেষ ধর্ম বা একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সাথে জঙ্গিবাদ সম্পৃক্ত, তা অত্যন্ত ভুল হবে। তা এই ধরনের কোন ক্যাটাগরাইজেশন বা ট্যাগিং কোনোভাবেই কাম্য নয়, এবং বিশ্বব্যাপী আমরা ইতিমধ্যে পদক্ষেপ দেখছি 2001 এর পর থেকে পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এখনো হচ্ছে, যাতে এই ধরনের ট্যাগিং এবং ক্যাটাগরাইজেশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং বেরিয়ে আসাটাই আমাদের সকলের কাম্য।
ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, আপনি সবশেষে কিছু বলতে চান?
একটা আশাব্যঞ্জক জায়গাতেই আমাদের শেষ করা উচিত, যদিও আমরা সন্ত্রাস নিয়ে আলোচনা করছি, যে সন্ত্রাস মানবতার বিকাশকে ব্যাহত করে, যে সন্ত্রাস নারীর স্বাধীনতাকে ব্যাহত করে, কিন্তু আমি আশা করি যে একদিন আমরা এগুলো অতিক্রম করে উঠব, খুব সাম্প্রতিককালেই সেটা আমরা দেখতে পারব।
শফকত মুনির, আপনি কিছু বলবেন?
আমি বিখ্যাত সাংবাদিক এবং অ্যানালিস্ট এবং কমেন্টেটর ফরিদ জাকারিয়ার উদ্ধৃতি দিয়ে একটা কথা বলতে চাই। তিনি বলেছিলেন যে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল লক্ষ্য হলো আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করা, আমাদেরকে প্ররোচিত করা। যদি আমরা আতঙ্কিত ও প্ররোচিত না হই, তাহলে জঙ্গিদের লক্ষ্য কখনো সফল হয় না, এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে সেজন্য সবচেয়ে প্রধান হাতিয়ার হলো সামাজিক প্রতিরোধ। তাই আমি বলতে চাই সবশেষে যে সামাজিক প্রতিরোধের উপরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে সামাজিক প্রতিরোধের ব্যাপারে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি গুরুত্ব।
ধন্যবাদ আপনাদের দুজনকেই, ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, শফকত মুনির,
অনেক অনেক ধন্যবাদ
আপনারা যোগ দিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শ্রোতারা যারা শুনলেন, যারা প্রশ্ন করলেন, সবাইকেই ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।